এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর, 6 আশ্বিন এবং ফার্সি 30 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ইউরোপ এবং আমেরিকায় পবিত্র কোরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের লোভনীয় স্ট্রিট ফুড ভেলপুরি, ফুচকা ও ঝালমুড়িতে টাইফয়েডের জীবাণুর উপস্থিতি সম্পর্কে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদি ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে ইহুদিবাদীরা, আমেরিকার ইহুদি রাবাইদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বললেন প্রেসিডেন্ট রাইসি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ইউক্রেনে হস্তক্ষেপ করছে আমেরিকা, নিরাপত্তা পরিষদে অভিযোগ করল রাশিয়া। বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ, ফখরুল বলছেন এখনই কারচুপি প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিতর্কিত মহিলা সংরক্ষণ বিল পাস, এমপিদের ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। জাতিসংঘের 78তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি যুক্তরাষ্ট্রের ইহুদিবাদ বিরোধী একদল ইহুদি রাবাইয়ের সঙ্গে কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারী এসব রাবাই ছিলেন ইহুদিদের নেটুরেই কার্টা ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যারা ইহুদি হওয়া সত্ত্বেও জায়নিজম বা ইহুদিবাদের বিরোধিতা করেন। তারা জায়নবাদী মতাদর্শের আলোকে ইসরায়েল প্রতিষ্ঠার বিরোধী এবং এই অবৈধ রাষ্ট্রের বিলুপ্তি চান। ইহুদি ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইহুদিবাদীরা ইহুদি ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা মনে করি ইহুদিবাদীদের সঙ্গে ইহুদি ধর্মের শান্তিপ্রিয় মানুষের যোজন যোজন দূরত্ব রয়েছে। ইহুদি ধর্মগুরুদের এই দলটি জায়নিজমকে ইহুদিদের ধর্মীয় বিশ্বাস থেকে আলাদা করে তুলে ধরার কারণে তাদের প্রশংসা করেন রাইসি। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদি ধর্ম এবং তাদের ধর্মগ্রন্থ তাওরাতের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। সাক্ষাতে ইরানি ইহুদিদের স্বাধীনতা প্রদান করায় তেহরান সরকারকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের ইহুদি রাবাইরা। তারা সাফ জানান তাদের ধর্ম ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ইহুদিবাদীদের কোনো সম্পর্ক নেই। আমেরিকা এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জেসিসির তেহরান বিরোধী বক্তব্যকে ফাঁকা দাবি বলে প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, এই ধরনের দাবি থেকে শুধুমাত্র এই অঞ্চলের অশুভ কামনাকারীরা লাভবান হবে। জেসিসির পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জিসিসির মহাসচিব জাসেম আল বুদাউই এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর সাথে সম্পূর্ণ সহযোগিতা এবং বিপজ্জনক পরমাণু অস্ত্রের বিস্তার না ঘটানোর জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। এরপর গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এই বক্তব্য দিলেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন ভুয়া অভিযোগ এবং দাবি কোনোভাবেই আঞ্চলিক সরকারগুলোর স্বার্থ রক্ষা করবে না, বরং তা এই অঞ্চলের অশুভ কামনাকারীদের লাভবান করবে, যারা মধ্যপ্রাচ্যের শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বকে সহ্য করতে পারে না। এরা আঞ্চলিক হস্তক্ষেপ, অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন যে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই আমেরিকা এবং অন্যান্য পশ্চিমের শক্তি ইউক্রেনে হস্তক্ষেপ করে আসছে। পশ্চিমা নীতি এই দেশটিতে বাস্তবায়ন করার জন্যই তারা এই হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আলবেনিয়ার অনুরোধে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। ল্যাভরভ এই বক্তব্য যখন দেন তখন সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উপস্থিত ছিলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, বহু বছর ধরে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়েছে এবং সেই অস্ত্র নিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করতে বাধ্য করেছে। কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এভাবে বহুবার পদদলিত হয়েছে। রাশিয়া বিভিন্ন সময়ে নিরাপত্তা পরিষদে যে ভেটো ক্ষমতা ব্যবহার করেছে তার পক্ষ সমর্থন করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি জাতিসংঘের সনদ অনুযায়ী বৈধ একটি উপায় এবং এর মধ্য দিয়ে বিশ্ব সংস্থাকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাথিউজ মোরাভিকি গতকাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিবর্তে পোল্যান্ড এখন থেকে নিজের নিরাপত্তার দিকে মনোযোগ দেবে। ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করা নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল ওয়ারশো। ইউক্রেনের খাদ্যশস্য আমদানি করার ফলে পোল্যান্ডের স্থানীয় কৃষক ও কৃষিপণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী মোরাভিকি বলেন, আমরা আর ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছি না, কারণ আমরা এখন পোল্যান্ডকে আরও বেশি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করার কাজ করছি। রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হওয়ার ফলে ইউক্রেনের খাদ্যশস্য মধ্য ও পশ্চিম ইউরোপের বাজারগুলোতে স্থলপথে ব্যাপকভাবে প্রবেশ করে। এতে প্রতিবেশী পোল্যান্ড সহ অনেক দেশ খাদ্যশস্যের দাম মারাত্মকভাবে কমে যায় এবং স্থানীয় উৎপাদনকারীরা সর্বনাশের মুখে পড়ে। সৌদি যুবরাজ বলেছেন, আমরা ইয়েমেন ইস্যু নিয়ে সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। ইয়েমেনে আমরা কোনো সমস্যা চাই না বলেও মন্তব্য করেন মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিনিধি দল গত সপ্তাহে রিয়াদ সফরে গিয়েছিলেন। 2014 সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল রিয়াদে সানার প্রতিনিধি দলের প্রথম আনুষ্ঠানিক সফর। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের সদস্য হাজাম আল আসাদ সম্প্রতি জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদে চলমান শান্তি আলোচনা ইতিবাচক পরিবেশে অগ্রসর হচ্ছে। এই আলোচনা ওমানের মধ্যস্থতায় এবং জাতিসংঘের কোনোরকম ভূমিকা ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। দৈনিক আশারকুল আওসাত লিখেছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গতরাতে ইয়েমেনের সাথে শান্তি আলোচনা প্রসঙ্গে বলেছেন, দেশটিতে এখন সংঘাত অবসানের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। বিন সালমান অপর এক বক্তব্যে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হচ্ছে ফিলিস্তিনিদের দাবি পূরণ করা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির ঢাকা অফিসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান ইমেইলের মাধ্যমে জানিয়েছেন, তাদের বাংলাদেশ হেড অফিস ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে 2023-24 অর্থ বছরে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর যে আর্থিক বিষয়টি ছিল, অর্থাৎ সেটিকে তারা না মঞ্জুর করেছেন। তাই আপাতত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। আজ বৃহস্পতিবার তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। জাহাঙ্গীর আলম আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের নেওয়া এই সিদ্ধান্তের কথা বুধবার চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকারকে জানিয়েছেন তারা। ইমেইলে ইউরোপীয় ইউনিয়ন আরও উল্লেখ করেছেন, ইতোপূর্বে জুলাইয়ের 6-22 তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের যে সাক্ষাৎ হয়েছিল সেটি ফলপ্রসূ ছিল। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হবে কিনা তা এই মুহূর্তে যথেষ্ট স্পষ্ট নয়। এমন সিদ্ধান্ত সত্ত্বেও ইইউ বর্তমানে এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে থাকার ব্যাপারে অন্যান্য বিকল্প খতে দেখছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন থেকেই আওয়ামী লীগের নির্বাচনে কারচুপি ও দখল প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাদের বক্তৃতার মধ্যে দেখবেন একটাই জোর দিচ্ছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতে হবে। আজ দুপুরে গুলশানের বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশ, জাতি এবং গণতন্ত্রের মূল্যে একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী রাখতেই হবে। যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছে, ত্যাগ করেছে, সেই জাতি এটি কিভাবে মেনে নেবে। ১৯ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিএনপির মহাসচিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, শত প্ররোচনার মুখেও আমরা একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং গ্রেপ্তার, মামলা, অত্যাচার, নির্যাতনের পরও আমরা আন্দোলন করছি। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিচার বিভাগকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। গতকাল সন্ধ্যায় গোপন ভোটাভুটিতে কেন্দ্রীয় সরকারের আনা বিলটির পক্ষে ৪৫৪ জন এমপি ভোট দেন। বিপুল গরিষ্ঠতায় বিল পাশের জন্য রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমপিদের ধন্যবাদ জানান। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় গোপন ভোটাভুটিতে কেন্দ্রীয় সরকারের আনা বিলটির পক্ষে ৪৫৪ জন এমপি ভোট দিয়েছেন। বিলে সংশোধন চেয়ে বিরুদ্ধে ভোট দিয়েছেন মাত্র দুজন। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিল পাশের জন্য রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার এমপিদের ধন্যবাদ জানিয়েছেন। সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি এবং তার দলের ইমতিয়াজ জলিল এমপি লোকসভায় মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। লোকসভায় বিলটি পাশ হওয়ার পরেই ওয়াইসি গণমাধ্যমকে বলেন, বিলের বিরোধিতা করার কারণ হলো ওবিসিদের জন্য কোনো সংরক্ষণ নেই, যারা আমাদের জনসংখ্যার ৫০% বেশি, লোকসভায় তাদের অংশ মাত্র ২২%। আমরা মুসলিম মহিলাদের জন্য একটি সংশোধনীও দিয়েছিলাম, কারণ তাদের প্রতিনিধিত্ব করা উচিত। তারা যেন লোকসভা ও রাজ্য বিধানসভায় সুযোগ পায়। তারা প্রতিনিধিত্ব না পেলে কী লাভ? ভারতে জনসংখ্যার ৭% মুসলিম মহিলা এবং লোকসভায় তাদের প্রতিনিধিত্ব মাত্র ০.৭%। এ সম্পর্কে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সুরেন্দ্রনাথ উইমেন কলেজের বিশিষ্ট অধ্যাপিকা ডক্টর আফরোজা খাতুন রেডিও তেহরানকে বলেন,
মুসলিম মহিলা গেলেই যে সম্প্রদায়ের মুখ বলবেন সবসময় তেমনটা নয়। আবার বলবেন না ভেবে নিয়ে তাদের জন্য আমরা রিজার্ভেশন চাইবো না তাও নয়। রিজার্ভেশন চাইলে নিশ্চয় আমরা পেলে পারে কেউ না কেউ তার সম্প্রদায়ের সেখানে সে প্রতিনিধিত্ব করবে। প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব কথা আছে, নিজস্ব সমস্যা আছে, নিজেদের ভাষা আছে, সেটার জন্য তাদেরকে সেই জায়গাটা দেওয়া অবশ্যই দরকার।
প্রসঙ্গত, গতকাল বুধবার ৮ ঘন্টা আলোচনার পর সন্ধ্যায় লোকসভায় পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। এই বিলে সংসদের নিম্নকক্ষ লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের বিধান রাখা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিরাজ শহরের শাহচেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে প্রধান অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফার্স প্রদেশের প্রধান বিচারপতি কাজেম মুসাভি আজ এই ঘোষণা দিয়েছেন। ইরানের বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান জানিয়েছে, আল্লাহ বিরোধী যুদ্ধ, ইসলামী ইরানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ এবং ইরানের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রধান আসামি তাজিকিস্তানের নাগরিক রহমতুল্লাহ নওরুজভকে ২ বার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্তরের অভিযোগে যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আল্লাহ বিরোধী যুদ্ধের জন্য নওরুজভকে বড় শাস্তি দেওয়া হয়েছে। মামলার রায় ঘোষণার আগে শিরাজ শহরের বিপ্লবী আদালতে প্রধান অভিযুক্ত নওরুজভের বিষয়ে তিন দফা শুনানি অনুষ্ঠিত হয়। রায়ের বিরুদ্ধে অভিযুক্তদের আপিল করার জন্য 20 দিনের সময় দেওয়া হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘে পবিত্র কোরআন সম্পর্কে ইরানি প্রেসিডেন্টের বক্তব্য বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বের মুসলমানরা তার পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। এই সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ইউরোপ ও আমেরিকায় পবিত্র কোরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যে বক্তব্য রেখেছেন তা গোটা মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ সংক্রান্ত খবরে লাইক ও ইতিবাচক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ইরানি প্রেসিডেন্ট পবিত্র কোরআন হাতে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা স্বাভাবিকভাবেই বিশ্বের প্রায় সব গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। স্থান ও কালের গুরুত্বের কারণে জাতিসংঘের ওয়েবসাইট সহ ইউরোপ ও আমেরিকার গণমাধ্যমও তা এড়িয়ে যেতে পারেনি। এর মধ্য দিয়ে কোরআন অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্বের অবস্থান ও বক্তব্য অমুসলিম সমাজের কাছেও পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠক শ্রোতারা এ সংক্রান্ত খবরে যেসব মন্তব্য করেছেন তা থেকে সুস্পষ্ট, মুসলিমদের পাশাপাশি শান্তিকামী মানুষেরাও কোনো পবিত্র গ্রন্থ অবমাননাকে সমর্থন করে না। পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের যে শ্রদ্ধাবোধ তা অন্য কিছুর সঙ্গে তুলনাযোগ্য নয়। যারা মুসলমানদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবাধিকারের স্লোগান দেয় তারা কখনোই শান্তিকামী হতে পারে না। তাদের এসব বক্তব্য কেবলই লোক দেখানো। এসব স্লোগান সর্বস্ব দেশ ও ব্যক্তি চরম সাম্প্রদায়িক ও বর্ণবাদী। ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে পবিত্র কোরআনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করেন। তিনি পবিত্র কোরআনকে চুমু দেন, মাথার উপর তুলে ধরে জানিয়ে দেন এই ঐশিক গ্রন্থ সব কিছুর ঊর্ধ্বে। এই পবিত্র গ্রন্থের অবমাননা মানে গোটা মুসলিম উম্মার অবমাননা। তিনি প্রশ্ন করে বলেন, পবিত্র কোরআন এমন কি বলেছে যে সাম্রাজ্যবাদীরা এত বেশি বিদ্বেষী হয়ে উঠেছে? এবারই প্রথম নয় যে তারা আল্লাহর বাণীতে আগুন দিয়েছে। তারা ধারণা করছে এর ফলে ঐশী বাণী ও আহ্বান চিরতরে স্তব্ধ হয়ে যাবে। কিন্তু মানব জাতির জন্য পবিত্র কোরআনের যে শিক্ষা তা কখনোই পুড়ে যাবে না। অপমান ও অবমাননার আগুন কখনোই সত্যের সামনে টিকতে পারবে না। তিনি আরো বলেন, পবিত্র কোরআন অন্যের চিন্তা বিশ্বাসকে অবমাননা করতে নিষেধ করেছে এবং ধর্মগুলোর প্রতি সম্মান প্রদর্শনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন বলে ঘোষণা করেছে। পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হচ্ছে সেটা বিশাল ষড়যন্ত্রের অংশ বলে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন। তিনি বলেন, এই ঘৃণা ছড়ানোর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র কাজ করছে। সম্প্রতি সুইডেন সহ কয়েকটি ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রে বেশ কয়েকবার প্রকাশ্যে পবিত্র কোরআন অবমাননা করা হয়েছে। কিন্তু বিশ্বের বিশাল জনগোষ্ঠীর কাছে পরম শ্রদ্ধেয় এই মহাগ্রন্থের অবমাননাকারীদের বিরুদ্ধে বাকস্বাধীনতার দাবিদার রাষ্ট্রগুলো তেমন কোনো পদক্ষেপ নেয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়েছে।
এখন রয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ঢাকা শহরের শতকরা 85-90% ভেলপুরি, ফুচকা ও ঝালমুড়িতে কলেরার জীবাণু ই কুলায়ের উপস্থিতি পাওয়া গেছে বলে সম্প্রতি খাবারের মান পরীক্ষায় নিয়োজিত দেশের একমাত্র রেফারেন্স প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি জানিয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে স্ট্রিট ফুড হিসেবে জনপ্রিয় ভেলপুরি, ফুসকা ও ঝালমুড়ি বেশিরভাগ মানুষেরই অনেক পছন্দের, কিন্তু তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে বিশেষজ্ঞদের গবেষণা। সম্প্রতি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি NFSL নামের খাবারের মান পরীক্ষায় দেশের একমাত্র রেফারেন্স প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকা শহরে শতকরা 85-90% ভেলপুরি, ফুসকা ও ঝালমুড়িতে রয়েছে কলেরার জীবাণু ই কোলাইর। এর মধ্যে 5টি ভেলপুরি, 3টি ঝালমুড়ি নমুনায় টাইফয়েডের জীবাণু সালমোনিয়াও পাওয়া গেছে। এছাড়া 30টি ফুসকার নমুনায় 100%, 12টি ভেলপুরির নমুনায় 75%, ঝালমুড়ি 13টি ও 4টি আচারের নমুনায় স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ইস্ট পাওয়া গেছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। NFSL এর গবেষণা বলছে, তারা ঢাকা শহরের 46টি থানায় অবস্থিত স্কুলের সামনে থেকে 46টি ঝালমুড়ি, 30টি ফুচকা, 16টি ভেলপুরি ও 42টি আচারের নমুনা সংগ্রহ করে। এক বছর ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকার এই 46টি স্কুলের সামনে থেকে ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি, আচারের নমুনা সংগ্রহ করার পর নিজস্ব ল্যাবরেটরিতে মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা করে। এমন অবস্থায় কথা হয় বিভিন্ন দোকানিদের সঙ্গে, তাদের দাবি তারা পুষ্টির বিষয়টি খেয়াল রেখে নিরাপদভাবে ঢেকে খাবারগুলো তৈরি ও বিক্রি করেন।
জেলাপি ডাকিও রাখছি, পরিতে পুরো ডাকিয়ে রাখছি, এটা দিয়ে চলে না, পরে উদম রাখি ঠিকই জেলাপি চলে।
এটা তো ফুটপাত, তো এটা ঠিক আছে, কাছের জিনিসের ব্যবহার করা ঠিক, কিন্তু জায়গা কম তো, আটা চলার পথ না।
তারা বলছেন, ব্যস্ত নগরে খাবারের চাহিদা মেটাতে অনেক সময় গোগ্রাসে গিলছেন তারা সব খাদ্য, কিন্তু পুষ্টিমান কিংবা জীবনের বিষয়টি থাকছে তাদের বিবেচনায়।
সামর্থ্যের মধ্যে আমরা পাই, এই কারণে আর কি এখানে খাই। হ্যাঁ, স্বাস্থ্য ব্যাপারটা অবশ্যই ইম্পর্টেন্ট,
স্বাস্থ্য সচেতনতার চেয়ে আমরা এক্ষেত্রে ক্ষুধা নিবারণটার উপর তো একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুষ্টিবিদ তৃপ্তি চৌধুরী বলেছেন, খাদ্যমান বজায় না থাকলে আর এ ধরনের অপুষ্টিকর খাবার দীর্ঘমেয়াদে খেলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
খাবার রান্না করার 2 ঘন্টার মধ্যে খাওয়া উচিত, তা নাহলে আমাদের পুষ্টিগুণটা একদম মানে শূন্যতে নেমে আসে। এই খাবারগুলি খেলে আমাদের ডিসেন্ট্রি, ডায়রিয়া থেকে শুরু করে সর্দি, ঠান্ডা, জ্বর, জন্ডিস, লিভার ক্যান্সার এবং ফ্যাটি লিভারও হতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক পরিবেশনা রংধনুর আসর।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করে যে যেখানে আছো ভালো সুস্থ আছো। সপ্তাহ ঘুরে তোমাদের মাঝে রংধনুর ঝাঁপি নিয়ে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, আজকের আসরের শুরুতেই রয়েছে এক ধার্মিক স্বর্ণকারের গল্প। গল্পের পর থাকবে কয়েকটি কৌতুক, আর সবশেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তো প্রথমেই গল্পটি শোনা যাক।
¶¶ এক শহরে বাস করত এক স্বর্ণকার। লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত। তার দোকান ছিল বাদশার প্রাসাদের সামনে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মোনাজাত করে বলতো,
হে মহাজ্ঞানী, রিজিক দাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সব কিছুর ওপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো।
স্বর্ণকার প্রতিদিন এই দোয়া করে দোকানের দরজা খুলত। বাদশার প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন, কেননা প্রাসাদের জানালা খোলাই থাকত। একদিন বাদশার ঘুম ভাঙতেই বাদশার রেগে মেগে চিৎকার করে বলল,
কে কে এই লোক যে প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার সব স্বপ্ন?
বাদশাহ তার এক চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল যে এটা এক স্বর্ণকারের কাজ, আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে। এ কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করল বাদশাহ। উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়াল। স্বর্ণকার বাদশাহকে তার দোকানের সামনে দেখে থ মেরে গেল। বাদশাহ মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল,
এই আংটিতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যাই, সে কারণেই তোমার কাছে এলাম। তুমি রঙিন একটা কাঁচ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আরেকটি পাথর বানাবে, আমি ওই নকল আংটিটাই সবসময় পরব, আর বিশেষ বিশেষ অনুষ্ঠানাদিতে আসল রুবির আংটিটা পরব। এই তুমি আংটিটা নাও, তবে হ্যাঁ খুব সাবধানে রেখো কিন্তু।
স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্দুকের ভেতরে রাখল এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল। এ সময় বাদশাহ স্বর্ণকারের কাছে এক গ্লাস পানি চাইল। স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাদশার জন্য পানি আনতে। বাদশাহ এই ফাঁকে সিন্দুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকারও এসে পৌঁছলো পানি নিয়ে, বাদশাহকে পানি দিল। পানি খেয়ে বাদশাহ স্বর্ণকারকে বলল,
এই দেখো আমি যাবার আগেই সিন্ধুকের দরজাটা ভালো করে বন্ধ করো, আর শোনো তোমাকে তিন দিন সময় দেয়া হলো, তিন দিনের মধ্যে আমার আংটি চাই, চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব। খুব সাবধান, আবারও বলছি খুব সাবধান, আমার আংটি হারালে কিন্তু তোমার গর্দান যাবে।
এই বলে বাদশাহ উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে একটা নৌকায় চড়ল। নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাদশাহ তার আসল আংটিটা পানিতে ফেলে দিল। এরপর নৌকা তীরে ভিড়িয়ে বাদশাহ এবং তার উজির ফিরে গেল প্রাসাদে।
এদিকে স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল,
তাড়াতাড়ি দোকানে ফিরে যাও, নকল আংটি বানানোর আগে এভাবে বাদশার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক না। বাদশাহ না বলল ওই আংটি হারালে তোমার গর্দান যাবে? তাড়াতাড়ি ফিরে যাও, যাও যাও, এক মুহূর্তের জন্য বাদশার আংটি থেকে আলাদা হবে না।
স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনল। খুলে দেখল বাক্স খালি, কিছুই নেই ভেতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল আংটি, কিভাবে গেল?
তখনই স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল আংটি নেই সিন্ধুকে। বউ নিজ গালে চর মেরে কান্নাকাটি হা হতাশ করে সারাটা দিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো, কিন্তু কোনো কাজ হলো না। এভাবে তিন দিন চলে গেল। ওই তিন দিন বাদশাহ স্বর্ণকারের দোয়াও শোনেনি, বাদশাহর ঘুমেরও ডিস্টার্ব হয়নি। বাদশাহ তার রুজিরকে ডেকে বলল,
হ্যাঁ দেখেছো আমার প্ল্যানটা কাজে লেগেছে, স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না।
কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাদশার ঘুম ভাঙল। স্বর্ণকারের দোহাত তোলা দোহার শব্দে বাদশাহ রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল। তার সাথে তলোয়ার হাতে তার এক সেপাইও গেল। বাদশাহ গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি। বাদশাহ রাগ চড়াই উঠে গেল এই অবস্থা দেখে। স্বর্ণকারকে বলল,
এই যে স্বর্ণকার, এই তিন দিন কিন্তু শেষ হয়ে গেছে, আংটি দুটো দাও, নইলে তোমার গর্দান যাবে।
স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে বাদশার হাতে দুটি আংটি বুঝিয়ে দিল। বাদশাহ আশ্চর্য হয়ে বলল,
অসম্ভব, অবিশ্বাস্য, কি করে এই আংটি পেলে তুমি? আমি নিজে যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম, তুমি কি করে ঠিক সেরকম আংটি তৈরি করলে?
বাদশার প্রশ্ন শুনে ঘাবড়ে না গিয়ে স্বর্ণকার বলল,
আমি এবং আমার বউ যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম, দোকানে যেতে পারলাম না, ঘরে বসে থাকলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো, মাছের পেটের ভেতর তোমার সেই মূল্যবান আংটিটা পাওয়া গেল। আমি দেখেই চিনে ফেললাম এটা বাদশার সেই আংটিটাই হবে। তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম। ব্যাস, তুমি যেরকম চেয়েছিলে এই সেরকম আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম, যে দোয়াটি তুমি প্রতিদিন শোনো।
বাদশার বিশ্বাসই হচ্ছিল না, দুহাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বলল,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি আসলেই এক নেককার বান্দা। আমি তোমাকে বিপদে ফেলার জন্যে যা যা করেছি সেসবের জন্যে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি।
এরপর বাদশাহ তাড়াতাড়ি তার সেপাইকে বলল স্বর্ণকারের জন্য বিরাট একটা থলি ভর্তি করে দিনার নিয়ে আসতে। সেপাই তাই করল। বাদশাহ সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল,
এই আজ থেকে প্রতিদিন সকালে তুমি খালেস দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগাবে, দোহা করবে, হে মহাজ্ঞানী রিজিক দাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান, সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন?
আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, bangla@parstoday.com।
বন্ধুরা, শিক্ষণীয় গল্পটি শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটি হামদে বাই তাআলা।
ইয়া রাব্বি,
ইয়া রাব্বি,
লাকাল হামদু,
লাকাল হামদু,
কামা ইয়ামবাগি,
কামা ইয়ামবাগি,
লি জালালি ওয়াজহিক,
জালালি ওয়াজহিক, ওয়া আযীম সুলতানি। ইয়া রাব্বি,
ইয়া রাব্বি, লাকাল হামদু,
কামা ইয়ামবাগি,
কামা ইয়ামবাগি,
জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি।
হে আমার রব,
প্রশংসা তোমার সব,
যেমন হওয়া উচিত
তোমার প্রশংসা দি। হে
প্রশংসা তোমার সব,
যেমন হওয়া উচিত
তোমার প্রশংসা গি,
তোমার প্রশংসা গি,
তোমার মহান বাদশাহী আর তোমার মুখের সম্মানে,
তোমার মহান বাদশাহী
সম্মানে।
লাকাল হামদু, লাকাল হামদু,
কামা ইয়ামবাগি,
কামা ইয়ামবাগি,
লি জালালি ওয়াজহিক,
জালালি ওয়াজহিক, ওয়া আযীম সুলতানি।
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি জালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানি আযীমে সুলতানি আযীমে সুলতানি আযীমে সুলতানি আযীমে সুলতানি আযীমে সুলতানি।
হামটি শুনলে বন্ধুরা এবারে রয়েছে কয়েকটি কৌতুক।
পিঁপড়াগুলো লাইন বেঁধে একটি হাড়ের দিকে ছুটছে। একটি পিঁপড়া আরেকটি পিঁপড়াকে জিজ্ঞাসা করল, বলতো আমরা মানুষের কি উপকার করি?
দ্বিতীয় পিঁপড়াটা বলল,
মায়েরা মিষ্টির গাড়ি কোথায় লুকিয়ে রেখেছে তা খুঁজে পেতে বাচ্চাদের সাহায্য করি।
দুই বন্ধু কথা বলছে। প্রথম বন্ধু বলল, মানুষ একটা আজব যন্ত্র।
দ্বিতীয় বন্ধু বলল, কেন রে কেন রে?
আরে দেখ না, দিনে ২৪ ঘন্টা মানুষের ব্রেন কাজ করে, বছরে ৩৬৫ দিন কাজ করে, জন্ম থেকে কাজ করে, কিন্তু পরীক্ষার হলে ঢোকার পর আর কাজ করে না।
ক্লাস ওয়ানের বল্টুকে শিক্ষকের প্রশ্ন,
বলতো বল্টু সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি?
হাতি স্যার।
কেন?
দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে।
এক ছাত্র লাইব্রেরিতে গেল বই কিনতে। দোকানদার বলল, এই বই পড়লে ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর তো পাবেই।
ছাত্র বলল, ঠিক আছে তাহলে ২খানা বই দিন।
এক রাজা শিকারে বের হওয়ার আগে মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজকের আবহাওয়া কেমন? পথে ঝড় বৃষ্টি হবে না তো?
মন্ত্রী বললেন, না না না, আজ ঝড় বৃষ্টি হবে না, আবহাওয়া বেশ চমৎকার।
কিছুদূর যাবার পরে এক ধোপার সঙ্গে দেখা। ধোপা বলল, রাজা মশাই বেশ তো চলেছেন, কিন্তু সামনে তো ঝড় বৃষ্টি হবে।
ধোপার কথা শুনে রাজা এগুলেন, ঝড় বৃষ্টির কবলে পড়লেন। তখন তিনি ওই মন্ত্রীকে বরখাস্ত করে সেই পদে বসালেন ধোপাকে।
ধোপা বলল, রাজা মশাই আমি মন্ত্রী হবার যোগ্য নই, যখন ঝড় বৃষ্টি হয় তখন আমার গাধার কান নড়ে, আমার গাধার কান নড়া দেখে আমি বুঝেছিলাম আজ বৃষ্টি হবেই হবে, তাই মন্ত্রী বানালে আমার গাধাকে বানান।
রাজা তখন ধোপাকে বরখাস্ত করে গাধাটাকে মন্ত্রী বানালেন। তখন হলো আসল বিপদ, রাজ্যের সব গাধা এসে রাজাকে ঘিরে ধরল, আমরাও তো গাধা, আমাদেরও মন্ত্রী বানান।
একদিন এক লোক ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, শুনতে পেল এই বিশ্ববিদ্যালয়ে গেলে টাকার বিনিময়ে ডক্টরেট ডিগ্রি পাওয়া যায়। সে গেল, টাকা দিল, তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হলো।
সে ঘোড়ার পিঠে চড়ে ফিরছে, তখন তার মনে হলো আমার ঘোড়াটার জন্য তো একটা পিএইচডি ডিগ্রি দরকার। সে বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল, বলল, এই নিন টাকা, আমার ঘোড়াটাকেও একটা ডিগ্রি দিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলল, আমরা শুধু গাধাকে পিএইচডি দিই, ঘোড়াকে দিই না।
বন্ধুরা, মজার কিছু কৌতুক শুনলে, এগুলো নিছক আনন্দ দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি তোমরা লেখাপড়া শিখে ডক্টরেট সহ বড় বড় ডিগ্রি অর্জন করবে, পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য কোরআনের জ্ঞানে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরদের আদর্শ অনুসরণ করবে।
তো বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
আবারও কথা হবে আগামী সপ্তাহে।
প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 21 সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আওয়ামী লীগের সবকিছুতে সন্ত্রাসী জমিদারি ব্যাপার থাকে, বললেন মির্জা ফখরুল আজকের পত্রিকা। জাতীয় নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ উপযোগী নয় বলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ, ডেইলি স্টার বাংলা। আরও 6 কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার, প্রথম আলো। আগামী নির্বাচনে ভারত কানাডা বিরোধে পশ্চিমা দেশগুলো শঙ্কিত কেন, ইত্তেফাক। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যে বার্তা দিল ওয়াচডগ, যুগান্তর। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস এডিবির, কালের কণ্ঠ। সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এসডিজি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, প্রধানমন্ত্রী নয়া দিগন্ত। কলকাতা শিরোনাম। এ কেমন তদন্ত, আদালতে ফের ধমক খেল ইডি, গণশক্তি। কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করল ভারত, মোদি সরকারের সিদ্ধান্তে বিপাকে ট্রুডো, আনন্দবাজার পত্রিকা। বড়সড় বিপদে ইমরান খান, ফাঁসির সাজা পেতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, সংবাদ প্রতিদিন। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে লিখিত জবাব জমা দিলেন অভিষেক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার তাপস বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না। জবাবে মির্জা ফখরুল বলেছেন তাদের চরিত্র, কথাবার্তা, সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটি অনেকেরই দৃষ্টি কেড়েছে বলে আমি বিশ্বাস করি। এবং আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় ছিলাম যে এই বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেন তা দেখার জন্য। তো স্বাভাবিকভাবেই এর জবাব এসেছে এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তা তো আপনি তুলে ধরলেন। তিনি বলেছেন তাদের চরিত্র, কথাবার্তা, সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। আমি এই বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে যে কথা প্রথমে বলবো সেটি হচ্ছে যে ফজলে নূর তাপস একজন ব্যারিস্টার, তিনি দলের রাজনীতিতে তুলনামূলক নতুনই বলা যায়। মির্জা ফখরুল ইসলামের যে রাজনৈতিক অভিজ্ঞতা, যে দীর্ঘদিনের একটা পোড় খাওয়া অবস্থা বা দীর্ঘদিন পথ চলার যে বিষয়, সেটি ফজলে নূর তাপসের নেই। সে তুলনায় ফজলে নূর তাপস মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অনেকটা আনাড়ি, অনেকটা নবীন। সেই দৃষ্টিকোণ থেকে ফজলে নূর তাপস এরকমের বেফাস কথা বলে ফেলেছেন, বলতে পারেন বা বলেছেন, যেভাবে আমরা দেখি না কেন হয়েছে ব্যাপারটা। কিন্তু বক্তব্যটি ভালো নয়, তাতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি মহাসচিব একজন প্রবীণ রাজনীতিক, তিনি একসময় মন্ত্রী ছিলেন, এখন বিএনপির মতো একটি বৃহৎ দলের মহাসচিব। তিনি বৃহৎ দলের মহাসচিব হন বা না হন, রাষ্ট্রের সিনিয়র নাগরিকদের প্রতি স্বাভাবিকভাবেই আমরা সম্মান দেখাব। ব্যারিস্টার ফজলে নূর তাপস একজন মেয়র, একজন রাজনৈতিক, সেক্ষেত্রে বিএনপি মহাসচিব সম্পর্কে আমি মনে করি যে তার কথা বলার আগে আর একটু বাজ বিচার করা উচিত ছিল। আর এর জবাবে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তা খানিকটা রাজনৈতিক বক্তব্য বটেই, তবে তিনি ব্যক্তিগতভাবে অনেক মারদাঙ্গা কথাবার্তা বলেননি বা অশ্লীল কোনো শব্দ প্রয়োগ করেননি, এটি ভালো দিক।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জনাব সাজেদুল ইসলাম, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, এ কথা বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। প্রশ্ন হচ্ছে এর কি প্রভাব পড়ছে বা পড়বে?
জি, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠকের সময় তিনি বলেছেন যে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অন্য রকমের উচ্চতায় পৌঁছেছে। তিনি এই নিষেধাজ্ঞার ব্যাপারে বলেছেন, ইরানের উপরেও নিষেধাজ্ঞা আছে, আবার রাশিয়ার উপরেও নিষেধাজ্ঞা আছে, এই দুই দেশই আমেরিকার নিষেধাজ্ঞার ভিকটিম। এই ভিকটিম দুই দেশ এখন পারস্পরিক সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ করেছে যে সেই সম্পর্ককে তিনি অনন্য উচ্চতার কথা বলছেন। এর যে প্রভাব পড়ছে বা পড়বে বলে আমি মনে করি সেটি হচ্ছে যে, দেখুন, ইউক্রেনে রাশিয়া ইরানের দেয়া কামিকাজে ড্রোন ব্যবহার করেছে, যদিও সেই ড্রোন যুদ্ধ শুরুর আগে দিয়েছিল, বাট কথা হচ্ছে যে রাশিয়ার মতো একটা বৃহৎ শক্তিকে ইরান সামরিকভাবে সাপোর্ট দিয়েছে যুদ্ধ শুরুর আগে, সেটি অনেক বড় ব্যাপার। এছাড়া মধ্যপ্রাচ্যে সিরিয়াকে কেন্দ্র করে যে বিরাট বড় ষড়যন্ত্র বাস্তবায়নের একটা নীল নকশা আঁকা হয়েছিল, সেই নীল নকশার নস্যাৎ করার জন্য ইরান এবং রাশিয়া সম্মিলিতভাবে কাজ করেছে, সেখানে বাড়তি শক্তি হিসেবে যোগ দিয়েছিল সিরিয়া এবং হিজবুল্লাহ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে হস্তক্ষেপ তা বানচাল করে দেওয়ার জন্য ইরান দীর্ঘদিন ধরে কাজ করছে, এখানে রাশিয়ার সমর্থন অবশ্যই অনেক বড় একটা ফ্যাক্টর। এছাড়া রাশিয়া এবং ইরানের এই সম্পর্কে শুধুমাত্র দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে দেখলে চলবে না, এই সম্পর্ক আসলে বহুমাত্রিক পর্যায়ে পৌঁছেছে। ইরান এবং রাশিয়া বা ইরান রাশিয়া চীন যৌথভাবে ভূমিকা রাখতে পারছে, সেটি বিশ্বের বলদৌড়িক শক্তিগুলোর কব্জা থেকে বিশ্বকে মুক্ত করে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে, সে কথা আমরা বলতে পারি।
তো জনাব সাজেদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত, মোদি সরকারের সিদ্ধান্তে বিপাকে ট্রুডো। আনন্দবাজার, সংবাদ, প্রতিদিন, গণশক্তি সহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার জেরে উত্তেজনা বাড়ছে দ্বিপক্ষীয় কূটনীতিতে। এমন পরিস্থিতিতে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত রাখা হবে। কূটনৈতিক মহলের একাংশের মতে, টানাপোড়েনের এমন পরিস্থিতিতে ভারতের এই সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। বড়সড় বিপদে ইমরান খান, ফাঁসির সাজা পেতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বড় বিপদের মুখে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ফাঁসির সাজা দেয়া হতে পারে পিটিআই চেয়ারম্যানকে, এমনটাই দাবি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক উচ্চপদস্থ আধিকারিকের। এ কেমন তদন্ত? আদালতে ফের ধমক খেল ইডি। গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জি সহ লিপস অ্যান্ড বাইন্ডস এর ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান হাইকোর্টে জমা দিল ইডি। তবে মাত্র একজন অভিনেতার সম্পত্তির খতিয়ান আদালতের কাছে জমা করেছে ইডি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখ বন্ধ খামে সম্পত্তির সেই খতিয়ান জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। আর ইডির এই রিপোর্ট নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলেন খোদ বিচারপতি, তিনি সংশয় প্রকাশ করেছেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারি সফরে চীনে পৌঁছেছেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি এই সফর করছেন। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে বহিঃশক্তিগুলো যে প্রচেষ্টা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। তারা এই অঞ্চলে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। ইহুদি ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে ইহুদিবাদীরা, আমেরিকার ইহুদি রাবাইদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বললেন প্রেসিডেন্ট রাইসি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ইউক্রেনে হস্তক্ষেপ করছে আমেরিকা, নিরাপত্তা পরিষদে অভিযোগ করল রাশিয়া। বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ। ফখরুল বলেছেন এখনই কারচুপি প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিতর্কিত মহিলা সংরক্ষণ বিল পাশ, এমপিদের ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan Zayni Hayeren Radio Jamnek lsum.